السلام عليكم ورحمة الله.
আজকে আমি যেসব সাহাবের স্মৃতিচারণ করব তাদের মাঝে সর্বপ্রথম নাম হল হযরত আবু মুলাইল বিন আল আজহার। তার মায়ের নাম ছিল উম্মে আমর বিনতে আশরাফ। তার সম্পর্ক ছিল আনসারের ঔস গোত্রের সাথে। বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণের তাঁর সৌভাগ্য হয়েছে। এক রওয়ায়েত অনুসারে বা বর্ণনা অনুসারে তাঁর ভাই হযরত আবু আবিদ বিন আজহারও বদর এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে হযরত আনাস বিন মুয়াজ আনসারির। কোনো কোনো রওয়ায়েতে তার নাম উনায়েসও উল্লেখ করা হয়েছে। আনসারদের খাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখার সাথে তার সম্পর্ক ছিল। তার মায়ের নাম ছিল উম্মে উনাস বিনতে খালিদ। তিনি বদর, ওহদ এবং খন্দক বা পরিখার যুদ্ধ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। ওহদের যুদ্ধে তার ভাই হযরত উবাই বিন মাআযও তার সাথে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যু সম্পর্কে মতভেদ রয়েছে। এক রওয়ায়েত অনুসারে তার মৃত্যু হয়েছে হযরত উসমানের খিলাফতকালে, অথচ অন্য রওয়ায়েত অনুসারে হযরত আনাস বিন মুয়াজ এবং তার ভাই উবাই বিন মাআজ বেরে মৌনায় শাহাদত বরণ করেছেন। এর পরের স্মৃতিচারণ হবে হযরত আবু শাইখ উবাই বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ডাক নাম ছিল আবু শাইখ। হযরত উবাই বিন সাবিতের সম্পর্ক ছিল খাজরাজ গোত্রের শাখা বনু আদির সাথে। তার ডাক নাম ছিল আবু শাইখ। ভিন্ন উক্তি অনুসারে এই ডাক নাম তাঁর পুত্রের ছিল। তাঁর মায়ের নাম ছিল সুখতা বিনতে হারেসা। হযরত হাসান বিন সাবিত এবং হযরত ঔস বিন সাবিতের ভাই ছিলেন হযরত উবাই বিন সাবিত। তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যু হয়েছে বেরে মৌনার ঘটনায়। এ সম্পর্কেও মতভেদ রয়েছে যে হযরত উবাই বিন সাবিত বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা। ইতিহাসের বিভিন্ন গ্রন্থ আছে, ইবনে ইসহাকের মতে হযরত উবাই বিন সাবিত অজ্ঞতার যুগেই ইন্তেকাল করেছেন, আর বদর ও উহুদের যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন তিনি ছিলেন তার পুত্র আবু শেখ বিন উবাই বিন সাবিত। আল্লামা ইবনে হিশাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে হযরত আবু শেখ উবাই বিন সাবিতকে অন্তর্ভুক্ত করেছেন। হযরত উবাই বিন সাবিতের মৃত্যু সম্পর্কে রেওয়ায়েতে রয়েছে যে তিনি বেরে মৌনার দিন শাহাদত বরণ করেছেন। অবশ্য অন্য রেওয়ায়েতে এটি দেখা যায় যে তার মৃত্যু হয়েছে উহুদের যুদ্ধের সময়। যাই হোক, রেওয়ায়েত থেকে জানা যায় যে উহুদের যুদ্ধে যে সাহাবী শহীদ হয়েছেন সেই সাহাবী তিনি ছিলেন না, বরং তার ভাই হযরত আওস বিন সাবিত ছিলেন। আরেকটি স্মৃতিচারণ হচ্ছে হযরত আবু বুরদা বিন নিয়ারের, তার ডাক নাম ছিল আবু বুরদা, তিনি তার ডাক নামেই বেশি পরিচিত ছিলেন, তার নাম ছিল হানি। এক রেওয়ায়েতে তার নাম হারেস আর দ্বিতীয় রেওয়ায়েতে তার নাম মালিক উল্লেখ করা হয়েছে। তার সম্পর্ক ছিল বনু কোজা গোত্রের বালি বংশের সাথে। হযরত আবু বুরদা হযরত বারা বিন আজেবের মামু ছিলেন। অপর রেওয়ায়েত অনুসারে হযরত আবু বুরদা হযরত বারা বিন আজেবের চাচা ছিলেন। আকাবার দ্বিতীয় বয়াতে তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া বদর, ওহুদ এবং পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। মক্কা বিজয়ের দিন বনু হারেসার পতাকা হযরত আবু বুরদার কাছেই ছিল। হযরত আবু আবস এবং হযরত আবু বুরদা যখন ইসলাম গ্রহণ করেন তখন তারা উভয়ে বনু হারসার প্রতিমাগুলো ভেঙে ফেলেন, অর্থাৎ গোত্রের নির্দিষ্ট প্রতিমাগুলো ভেঙে ফেলেছেন। হযরত আবু উমামার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের জন্য বদর অভিমুখে যাত্রার সংকল্প করেন তখন হযরত আবু উমামাও তার সাথে যাত্রার জন্য প্রস্তুতি নেন। তখন তার মামা হযরত আবু বুরদা বিন নিয়ার বলেন, তুমি তোমার মায়ের সেবার জন্য থেকে যাও। মা অসুস্থ ছিলেন তাই তিনি বলেন যে তুমি যেও না। হযরত আবু উমামার হৃদয়ে আবেগ উচ্ছ্বাস ছিল যে ইসলামের বিরুদ্ধে প্রথম আগ্রাসন, আমিও যাব। তাই তিনি বলেন যে তিনি আপনারও বোন, আমাকে যখন বলছেন আপনি থেকে যান। এ বিষয়টি যখন মহানবী ইসলামের কাছে উপস্থাপিত হয় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উমামাকে পেছনে থেকে যাওয়ার নির্দেশ দেন, অর্থাৎ ছেলেকে, আর আবু বুরদা ইসলামী বাহিনীর সাথে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসেন ততক্ষণ হযরত আবু উমামার মা মৃত্যুবরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জানাজা পড়িয়েছেন। উহুদের যুদ্ধের দিন মুসলমানদের কাছে দুটো ঘোড়া ছিল। একটি ঘোড়া ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যার নাম ছিল আসাক্ষ, আর দ্বিতীয় ঘোড়াটি ছিল হযরত আবু বুরদার কাছে যার নাম ছিল মুলাফে। হযরত আবু বুরদা বিন নিয়ার বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোত্রের কাছে যান, তাদের পক্ষে বা তাদের জন্য দোয়া করেন, কিন্তু একটি গোত্রকে তিনি বাদ দেন, তাদের কাছে যাননি। এই কারণে বিষয়টি তাদের খুব অপছন্দ হয়, তারা এর কারণ উদ্ঘাটনে প্রয়াসী হয় আর নিজেদের এক সাথের মালপত্রের তল্লাশি নেয়। তখন তার চাদর থেকে একটি হার বের হয় যা সে অন্যায়ভাবে হস্তগত করেছিল, তখন তারা সেই হার ফেরত দেয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যান এবং তাদের জন্যও দোয়া করেন। হযরত আবু বুরদা হযরত আলীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তার মৃত্যু হয়েছে হযরত মুয়াবিয়ার শাসনকালের প্রথম দিকে। তার মৃত্যুর সন সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত বা বর্ণনা রয়েছে। একটি রেওয়ায়েত অনুসারে তার মৃত্যু হয়েছে 41 হিজরিতে, আর অন্য রেওয়ায়েতে 42 বা 45 হিজরিরও উল্লেখ পাওয়া যায়। হযরত বারা বিন আজিবের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন নামাজের পর আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বলেন, যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে আর আমাদের কোরবানির ন্যায় কোরবানি করে, সে সঠিক কোরবানি করেছে। আর যে নামাজের পূর্বেই কোরবানি করে, সেই প্রাণী নিছক মাংসের উদ্দেশ্যে জবাই হলো। অর্থাৎ ঈদের নামাজের পূর্বে কোরবানি করা কোরবানি নয়, বরং সেটি মাংস খাওয়ার জন্য ছাগল জবাই করার নামান্তর। তখন হযরত আবু বুরদা বিন নিয়ার, অর্থাৎ যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে, তিনি দণ্ডায়মান হন এবং বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই কোরবানি করেছি। আমার ধারণা ছিল আজকের দিনটি হলো পানাহারের দিন, তাই আমি তাড়াতাড়ি কোরবানি করে ফেলি। নিজেও খেয়েছি আর পরিবার পরিজনও প্রতিবেশীদেরকেও খাইয়েছি। মহানবী ইসলাম বলেন, এই ছাগল তো মাংস সর্বস্ব হলো, এটি কোনো কোরবানি নয়। তখন হযরত আবু বুরদা বলেন, আমার কাছে 1 বছর বয়স্ক বেশ কিছু পাঁঠা আছে, যা মাংসের দিক থেকে 2 ছাগলের চেয়ে উত্তম, অর্থাৎ বেশ বড় সড়ো। যদিও 1 বছর বয়স্ক, কিন্তু 2 ছাগলের চেয়ে উত্তম, মোটা তাজা। আমি যদি তা কোরবানি করি তাহলে কি তা আমার পক্ষ থেকে যথেষ্ট হবে? মহানবী সাল্লাল্লাহু ইসলাম বলেন যে, হ্যাঁ, কোরবানি করো, কিন্তু তোমার পর আর কারোর জন্য তা যথেষ্ট হবে না। অর্থাৎ তোমার জন্য অনুমতি রয়েছে, কিন্তু তোমার পর আর কারো অনুমতি থাকবে না। অন্যান্য হাদিস থেকেও এটি জানা যায় যে প্রধানত ঈদের পরেই কোরবানি করা বিধেয়, আর দ্বিতীয়ত কোরবানির প্রাণীর একটি নির্দিষ্ট বয়স হয়ে থাকে, তা হওয়া উচিত। যা হোক, তিনি সাল্লাল্লাহু আসলাম বলেন যে তোমার পর আর কারো পক্ষে তা যথেষ্ট হবে না। এ সম্পর্কে একবার হযরত বসিম আসলামের বৈঠকে প্রশ্ন উত্থাপন করা হয় যে কোরবানির ছাগলের বয়স কত হওয়া উচিত। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তাকে বলেন যে, আপনি উত্তর দেন। তখন তিনি বলেন যে, আহলে হাদিসের মতে কোরবানির প্রাণী 2 বছর বয়স্ক হওয়া আবশ্যক, বা আমাদের দেশীয় রীতি অনুযায়ী বলা হয় যে সামনের বড় 2 দাঁত বের হওয়া আবশ্যক। যা হোক, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বুরদাকে বলেন, আমি তোমার এই 1 বছর বয়স্ক ছাগলের কোরবানি গ্রহণ করছি, কিন্তু ভবিষ্যতে আর কারো জন্য এটি হবে না, বরং প্রাপ্তবয়স্ক ছাগল বা পাঠা হওয়া আবশ্যক। আমাদের জামাতেও এ রীতি প্রচলিত আছে বা আমাদের ফিকাতে রয়েছে, যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতুয়াসাল্লামই বলেছেন, আর আমি তা পূর্বেই উল্লেখ করেছি। পরবর্তী স্মৃতিচারণ হল হযরত আসাদ বিন ইয়াজিদের। হযরত আসাদের পিতার নাম ছিল ইয়াজিদ বিন আল ফাকে। আনসারের খাজরাজ গোত্রের বনু জুরাইক শাখার সাথে তার সম্পর্ক ছিল। তিনি বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহযোদ্ধা ছিলেন। আল্লামা ইবনে ইসহাক আসাদের পরিবর্তে সাদ বিন ইয়াজিদ নাম আসহাবে বদরে অন্তর্ভুক্ত করেছেন। হযরত আসাদ বিন ইয়াজিদের নাম সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ তার নাম সাদ বিন জায়েদ, সাইদ বিন আল ফাকে এবং সাদ বিন ইয়াজিদ বর্ণনা করেছে। আরেকজন বদরী সাহাবী ছিলেন হযরত তামিম বিন ইয়ার আনসারি। হযরত তামিমের পিতার নাম ছিল ইয়ার। তার সম্পর্ক ছিল আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু জেদারা বিন আউফ বিন আল হারেসের সাথে। তিনি বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আসলামের সাথে অংশগ্রহণ করেছেন। হযরত তামিমের সন্তান সন্ততির মাঝে ছেলে রেবি, আর কন্যা ছিল জামিলা। তার মাতা বনু আমর গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হল আউস বিন সাবেদ বিন মুনজির। তিনি আনসারি ছিলেন, তার ডাক নাম ছিল আবু সিদ্দাদ। হযরত আউসের পিতার নাম ছিল সাবেদ, তার মায়ের নাম ছিল হযরত সুখতা বিনতে হারসা। তিনি প্রসিদ্ধ সাহাবি হযরত সিদ্দাদ বিন আউসের পিতা ছিলেন। আনসারদের বনু আমর বিন মালিক বিন নজ্জার গোত্রের সাথে তাঁর সম্পর্ক ছিল। তিনি আকাবার দ্বিতীয় বয়াতে অন্তর্ভুক্ত ছিলেন এবং ইমান এনেছেন। বদর ওহদের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। প্রসিদ্ধ কবি হযরত হাসান বিন সাবেত এবং ওবাই বিন সাবেত তার ভাই ছিলেন। হযরত ওসমান বিন আফফান যখন হিজরত করে মদিনায় আসেন তখন তিনি তার ঘরেই অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু ইসলাম হযরত ওসমান বিন আফফান এবং হযরত আউস বিন আউসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তার মৃত্যু সম্পর্কে আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আম্মারা আনসারি বলেন, ওহদের যুদ্ধে তার শাহাদতের ঘটনা ঘটে। কেউ কেউ অবশ্য তার এই মতের সাথে মতভেদ রাখে, কিন্তু মতভেদকারীরা সবাই দুর্বল রাবি বা দুর্বল বর্ণনাকারী। পরবর্তী স্মৃতিচারণ হলো আরেক সাহাবীর, যার নাম হলো হযরত সাবেদ বিন খানসা। তিনি বনু গানাম বিন আদি বিন নাজ্জারের সাথে সম্পর্ক রাখতেন, বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য পেয়েছিলেন তিনি। তার সম্পর্কে মাত্র এতটাই জানা যায়। আরেকজন সাহাবি ছিলেন হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত আউস বিন সামিত হযরত ওবাদা বিন সামিতের সহোদর ছিলেন। হযরত আউস বিন সামিত বদর, ওহুদ ও পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাম হযরত আউস বিন সামিত এবং হযরত মারসাদ বিন আবি মারসাদ আল গানাবীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। রওয়ায়েতে এসেছে যে হযরত আউস তার স্ত্রী খুয়াইলা বিনতে মালিকের প্রতি জেহার করেছিলেন। জেহার হলো আরবদের রীতি অনুসারে স্ত্রীকে মা বলে বসা বা বোন বলে বসা। আর এটি বলার পর তারা নিজেদের জন্য স্ত্রীকে হারাম জ্ঞান করত, অর্থাৎ তুমি আমার মা তাই আমার জন্য হারাম এবং অবৈধ। ইসলামের রীতিকে অবলুপ্ত করেছে আর বলেছে এই শব্দ বললেই তালাক হয়ে যায় না, মা বোন বললেই তালাক হয়ে যায় না। এটি অপছন্দনীয় বিষয় যার শাস্তিস্বরূপ ইসলাম প্রায়শ্চিত্ত বা কাফফারা নির্ধারণ করেছে। হযরত আউস প্রায়শ্চিত্ত না করে স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন যে এটি অবৈধ কাজ, 1500 ভুট্টা 60 জন মিসকিনকে খাওয়াও, অর্থাৎ এর প্রায়শ্চিত্ত হলো 60 জন মিসকিনকে তুমি খাবার খাওয়াবে। জেহার সম্পর্কে পবিত্র কোরআনেও শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ুযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল ক্বাওলি ওয়া যুরা। وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ وَالَّذِينَ يُظَاهِرُونَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَاسَّا ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ وَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ من قبل أن يتماس فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم অর্থাৎ তোমাদের মাঝে যারা স্ত্রীদের মা বলে বসে তারা তাদের মা হতে পারে না, তাদের মা কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। নিশ্চয় তারা অত্যন্ত ঘৃণ্য এবং মিথ্যা একটি কথা বলে, নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল এবং মার্জনাকারী। আর যারা নিজেদের স্ত্রীকে বা স্ত্রীদেরকে মা বলে বসে এরপর যা বলে তা থেকে ফিরে আসে, অর্থাৎ প্রথমে মা বলে বসে এরপর বলে যে ভুল হয়ে গেছে, তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে এক ক্রীতদাসকে মুক্ত করতে হবে। অর্থাৎ সে যুগের রীতি অনুসারে এক ক্রীতদাসকে মুক্ত করো। আল্লাহ তাআলা বলেছে এটি সেই বিষয় যা সম্পর্কে তোমাদের নসিহত করা হচ্ছে, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত, আর যার এমনটি করার সামর্থ্য নেই। অর্থাৎ ক্রীতদাস মুক্ত করার যদি সামর্থ্য না থাকে তাহলে পরস্পরকে স্পর্শ করার পূর্বে লাগাতার দুমাস রোজা রাখতে হবে। আর যে এরও সামর্থ্য না রাখে তার জন্য ষাট জন মেসকিনকে খাওয়াতে হবে। এটি এই জন্য যে তোমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে যেন প্রশান্তি লাভ করতে পারো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, আর কাফেরদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত আছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ওই আয়াতের অনুবাদ করেছেন যে যিনি স্ত্রীকে মা বলে বসে সে বাস্তবে তার মা হতে পারে না, কেননা মা তারাই যাদের ওরসে তারা জন্মগ্রহণ করে। অর্থাৎ তাদের এই কথা অযৌক্তিক এবং সম্পূর্ণভাবে মিথ্যা, আল্লাহ অতীব ক্ষমাশীল এবং মার্জনাকারী। আর যারা মা বলার পর প্রত্যাবর্তন করে তাদের স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে একজন ক্রীতদাসকে মুক্ত করতে হবে, এটিই সর্বজ্ঞাত খোদার পক্ষ থেকে নসিহত। যদি ক্রীতদাস মুক্ত করার সামর্থ্য না থাকে তাহলে নিজের স্ত্রীকে স্পর্শ করার পূর্বে দুমাস রোজা রাখতে হবে, আর যদি রোজা রাখতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। হযরত খুয়াইলা বিনতে মালিক বিন সালেবার পক্ষ থেকে রওয়ায়েত রয়েছে যে আমার স্বামী আওস বিন সামেদ আমার প্রতি জিহার করেন, আমি অভিযোগ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাকে বলছিলেন যে আল্লাহ তাকওয়া অবলম্বন করো, সে তোমার চাচাতো ভাই বটে, কিন্তু আমি আমার কথায় অনড় ছিলাম যতক্ষণ না কোরআনের এই আয়াত নাজেল হয়। মহানবী হাসান বলেন যে মা কিভাবে হতে পারো, সে তোমার চাচাতো ভাই আর তুমি তার স্ত্রী। তিনি বলেন যাই হোক আমি এই কথার উপর অনড় ছিলাম যতক্ষণ না পবিত্র কোরআনের এই আয়াত নাজেল হয় যে কাদ সামে আল্লাহ কওল আল্লাতী তুজাদিলু কাফি জাওজিহা, কাদ সামে আল্লাহ কওল আল্লাতী তুজাদিলু কাফি জাওজিহা। অর্থাৎ আল্লাহ তাআলা সেই মহিলার কথা শুনেছেন যে নিজের স্বামী সম্পর্কে তোমার সাথে বিতণ্ডা করছিল। তিনি ঈসা আলাইহিস সালাম বলেন সে অর্থাৎ তোমার স্বামী একজন ক্রীতদাস মুক্ত করবে, বা তোমার স্বামীকে একজন ক্রীতদাস মুক্ত করতে হবে। কোরআনের আয়াত অনুসারে তার শাস্তি তাই হবে যা পূর্বে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ক্রীতদাস মুক্ত করতে হবে। তিনি বলেন আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল, তার সেই সামর্থ্য নেই, কোত্থেকে দেবে সে দরিদ্র। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে লাগাতার দুমাস রোজা রাখতে হবে। আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স এমন যে সে রোজাও রাখতে পারবে না, তার দেহে সে শক্তি নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। আমি বললাম তার কাছে সেই সম্পদও নেই যা থেকে সে সদকা করতে পারে। হুয়াইলা বলেন আমি বসেই ছিলাম, তখনই এক বস্তা খেজুর আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহির সকাশে। আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল, আমি তাকে আরেক বস্তা খেজুর দিয়ে সাহায্য করব, অর্থাৎ এই বস্তা যদি আমরা পেয়ে যাই তাহলে আরেক বস্তার ব্যবস্থা হতে পারে। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন ঠিক আছে, এটি নিয়ে যাও আর তার পক্ষ থেকে 60 জন মিসকিনকে খাওয়াও, আর এরপর তোমার চাচার পুত্র বা তোমার স্বামীর কাছে যাও, তার বলাতেই তুমি তার মা হয়ে যাওনি। সাহাবীদের জীবনের বর্ণনায় কিছু মসলা মসাইলের সমাধান হয়ে যায়। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে এটি ছিল ইসলামের সর্বপ্রথম জেহার, অর্থাৎ স্ত্রীকে মা বলার ঘটনা হযরত আওস বিন সামিতেরই ছিল। তার চাচাতো বোনের সাথে তার বিয়ে হয়েছিল, তিনি তার প্রতি জেহার করেছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করেছেন। এ বিষয়টি হযরত মসীহ মওউদের যুগে উত্থাপিত হয়। তিনি বলেন যে এটি এর শাস্তি। হযরত খলিফা সানির যুগে এই ধরনের একটি বিষয় উত্থাপিত হয়। তিনি বলেন এটি এর শাস্তি। তবে হ্যাঁ, কেউ যদি অত্যন্ত দরিদ্র হয় আর কোনো সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য আবশ্যক হবে ইস্তিগফার করা। যতটা সাধ্য বা সামর্থ্য আছে সে যেন তা দেয়, এটি তার শাস্তি। যা হোক, খোদা তাআলা স্ত্রীকে মা বা বোন বলার শাস্তি নির্ধারণ করেছেন। কারো কারো অভ্যাস হয়ে থাকে, সামান্য বিষয়ে ঝগড়া হলেই বলে বসে যে তুমি আমার জন্য হারাম, তুমি আমার জন্য আমার মায়ের মতো, তুমি এই তুমি সেই, বা কসম খেয়ে বসে। অতএব এই সমস্ত কসমের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে বা শাস্তি নির্ধারিত হয়েছে, তার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ ক্রীতদাস মুক্ত করো বা রোজা রাখো বা মিসকিনদের খাবার খাও। হযরত আওস বিন সামিত কবিও ছিলেন। হযরত আওস বিন সামিত এবং শাদ্দাদ বিন আওস বাইতুল মাকদাসে বসবাস করতেন। তার মৃত্যু হয়েছে 34 হিজরিতে ফিলিস্তিনের রামলাতে। তখন হযরত আওসের বয়স ছিল 72 বছর। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত আরকাম বিন আবি আরকাম। তার ডাক নাম ছিল আবু আবদুল্লাহ। হযরত আরকামের মায়ের নাম ছিল উমাইমা বিনতে হারেস। কোনো কোনো রওয়ায়েতে বা হাদিসে তার নাম হলো তুমাজের বিনতে হুজাইম, আর সফিয়া বিনতে হারেসও বর্ণনা করা হয়েছে। হযরত আরকামের সম্পর্ক ছিল বনু মাখজাম গোত্রের সাথে। তিনি প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। কারো কারো মতে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার পূর্বে মাত্র 11 ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন যে ইসলাম গ্রহণে তার নাম্বার ছিল সপ্তম। হযরত উরওয়া বিন জুবায়ের বর্ণনা করেন যে হযরত আরকাম হযরত আবু ওবাইদা বিন জাররাহ এবং হযরত ওসমান বিন মাজউন একসাথে একই সময়ে ঈমান এনেছেন। হযরত আরকামের ঘর মক্কায় সাফা পাহাড়ের পাশে অবস্থিত ছিল, যা ইতিহাসে দারে আরকাম নামে প্রসিদ্ধ। দারে আরকাম ছিল তাঁর ঘর। এ ঘরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম গ্রহণকারীরা ইবাদত করতেন। হযরত ওমরও এখানেই ইসলাম গ্রহণ করেছিলেন। তার অর্থাৎ হযরত ওমরের ইসলাম গ্রহণের পর মুসলমানদের সংখ্যা 40 উপনীত হয় আর তারা সেই ঘর থেকে প্রকাশ্যে বেরিয়ে আসেন। এই ঘর হযরত আরকামের মালিকানায় ছিল। এরপর তার পৌত্ররা এই ঘর আবু জাফর মনসুরের কাছে বিক্রি করে দেয়। এ সম্পর্কে সিরাত খাতামুন নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব যে বিবরণ তুলে ধরেছেন তা হল, ইসলামের প্রথম তবলিগি কেন্দ্র অর্থাৎ দারে আরকাম সম্পর্কে তিনি লেখেন যে মহানবী সাল্লাল্লাহু ইসলাম ভাবলেন মক্কায় একটি তবলিগি কেন্দ্র গড়ে তোলা উচিত, যেখানে মুসলমানরা কোনো বাধা বিপত্তি ছাড়াই নামাজ ইত্যাদির জন্য সমবেত হতে পারবে আর শান্তি ও নিরাপত্তার মাঝে নীরবে রীতিমতো ইসলামের তবলিগ করা সম্ভব হবে। এ লক্ষ্যে এমন একটি ঘরের প্রয়োজন ছিল যা কেন্দ্র হিসাবে ব্যবহার হতে পারে। অতএব তিনি সাল্লাল্লাহু আসলাম একজন নবমুসলিম আরকাম বিন আবি আরকামের ঘর পছন্দ করেন, যা সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। এরপর সব মুসলমান সেখানেই সমবেত হতো, সেখানেই নামাজ পড়ত, সেখানেই সত্য সন্ধানীরা আসত, অর্থাৎ যারা ইসলামের সন্ধানে ছিল তারা ইসলামের বাণী শুনত এবং শোনার জন্য আসত, বা মহানবী ইসলামের সাহচর্য কল্যাণমণ্ডিত হওয়ার জন্য আসত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের তাবলীগ করতেন। এই কারণেই এই ঘরটি ইসলামের বিশেষ সুখ্যাতি রাখে আর দারুল ইসলাম নামে এটি সুপরিচিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3 বছর পর্যন্ত দারে আরকামে কাজ করেছেন, অর্থাৎ তাঁর অভ্যুদয়ের 4th বছর এটিকে তিনি কেন্দ্র হিসাবে অবলম্বন করেন আর 6th বছরের শেষ পর্যন্ত তিনি এতে নিজের কার্যক্রম অব্যাহত রাখেন। ঐতিহাসিকরা লিখেছেন যে দারে আরকামে ইসলাম গ্রহণকারী শেষ ব্যক্তি ছিলেন হযরত উমর, যার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের প্রভূত শক্তি অর্জন হয় আর তারা দারে আরকাম থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে তবলিগ আরম্ভ করে। মদিনায় হেজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকামের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন হযরত আবু তালহা জায়েদ বিন সাহালের সাথে। হযরত আরকাম বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আসলামের সাথে অংশগ্রহণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে বদরের গনিমতের মাল থেকে তাকে একটি তরবারি দিয়েছিলেন। হযরত আরকাম বদর এবং ওহুদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আসলামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় একটি ঘর দিয়েছিলেন। একবার মহানবী সাল্লাল্লাহু আসলাম তাকে জাকাত সংগ্রহের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। ইতিহাসে উল্লেখিত আছে যে হযরত আরকাম হেলফুল ফজুল চুক্তিতেও অংশগ্রহণ করেছেন, অর্থাৎ সেই চুক্তি যা ইসলামের অভ্যুদয়ের পূর্বে দরিদ্রদের সাহায্যের উদ্দেশ্যে মক্কার প্রভাবশালী ব্যক্তিরা গঠন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আসলাম এর সদস্য ছিলেন। হযরত আরকামের পুত্র ওসমান বিন আরকাম বর্ণনা করেন, আমার পিতার মৃত্যু 53 হিজরিতে হয়েছে, তখন তাঁর বয়স ছিল 83 বছর। কেউ কেউ বলে 55 হিজরিতে তাঁর ইন্তেকাল হয়েছে, তাঁর বয়স 80 ছিল না এর কিছু বেশি ছিল, সে সম্পর্কে মতভিন্নতা রয়েছে। হযরত আরকাম ওসিয়ত করেছিলেন যে তার জানাজা পড়াবেন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস, তিনি একজন সাহাবী ছিলেন। তাঁর মৃত্যুর সময় হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস আকিক নামক স্থানে অবস্থান করছিলেন, অর্থাৎ সেখান থেকে দূরে ছিলেন। মারওয়ান বলেন, এটি কিভাবে হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী কোনো ব্যক্তির অনুপস্থিতির কারণে দাফন করা হবে না, আর তিনি উপস্থিত নেই, তাই যতক্ষণ তিনি না আসবেন ততক্ষণ লাশ রেখে দেওয়া হবে? তিনি তার জানাজা নিজেই পড়াতে চেয়েছেন, কিন্তু ওবায়দুল্লাহ বিন আরকাম মারওয়ানের কথা মানেননি। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাসের আসার পর হযরত আরকামের জানাজার নামাজ আদায় করা হয় আর জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করা হয়। তার সম্পর্কে আরো একটি রায়ত রয়েছে যে একবার হযরত আরকাম বাইতুল মাকদাস যাওয়ার জন্য সফরের প্রস্তুতি নেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। তিনি সাল্লাল্লাহু আসলাম জিজ্ঞেস করেন যে তুমি কি বাইতুল মাকদাসে কোনো প্রয়োজনে যাচ্ছ নাকি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছ? হযরত আরকাম উত্তর দেন যে হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, হে আল্লাহ রসুল, কোনো কাজ নেই, ব্যবসার জন্য যাওয়া হচ্ছে না, বরং বাইতুল মাকদাসে নামাজ পড়তে চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই মসজিদে, অর্থাৎ মদিনার মসজিদে এক বেলার নামাজ অন্য মসজিদে হাজার হাজার বেলার নামাজের চেয়ে উত্তম, একমাত্র কাবা শরীফ ব্যতীত। তখন তিনি নিজের ইচ্ছা পরিবর্তন করেন। এরপর যে সাহাবীর স্মৃতি চারণ হচ্ছে তিনি হলেন হযরত বাসবাস বিন আমর। এক রওয়ায়েতে তার নাম হযরত বাসবাস বিন বিশর রয়েছে। হযরত বাসবাস জহনি আনসারের সম্পর্ক বনু সায়েদা বিন কাব বিন খাজরাজের সাথে ছিল, কিন্তু ওরওয়া বিন জুবায়ের মতে তার সম্পর্ক হল বনু জরিফ বিন খাজরাজের সাথে। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর তিনি আনসার সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন। তাকে বুসাইসা, বুসাইস আর বাসপাসা হিসাবেও মানুষ জানে। বদর ছাড়াও ওহদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে মদিনা থেকে বের হওয়ার কথা উল্লেখ করতে গিয়ে সিরাত খাতাম নামের পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মদিনা থেকে যাত্রার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁরা বর্তমানে আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে মদিনার আমির নিযুক্ত করেছিলেন, কিন্তু তিনি যখন মদিনা থেকে 36 মাইল দূরে অবস্থিত রওহা নামক স্থানে পৌঁছেন, তখন খুব সম্ভব এই ধারণার বশবর্তী হয়ে যে আবদুল্লাহ একজন অন্ধ মানুষ আর কুরাইশ বাহিনীর আগমন সংবাদের দাবি হল মদিনার প্রশাসনিক ব্যবস্থা যেন দৃঢ় থাকে, তাই তিনি আবুল ওবাবা বিন মুনজিরকে মদিনার আমির নিযুক্ত করে ফেরত পাঠান আর আবদুল্লাহ বিন উম্মে মাকতুম সম্পর্কে নির্দেশ জারি করেন যে তিনি শুধু ইমামের দায়িত্ব পালন করবেন কিন্তু প্রশাসনিক কার্যক্রম সমাধা করবেন আবুল ওবাবা। তিনি লিখছেন যে মদিনার পাহাড়ি বসতির জন্য অর্থাৎ কোবার জন্য তিনি আহসান বিন আদিকে পৃথক আমির নিযুক্ত করেন। এই জায়গা অর্থাৎ যেখানে আমির নিযুক্ত করেছিলেন বা ইমারতের পরিবর্তন আনেন, সেখান থেকেই তিনি বসিস অর্থাৎ বসবাস এবং আদি বিন আদি নামের দুজনকে শত্রুর গতিবিধির খবর সংগ্রহের জন্য বদর পানে প্রেরণ করেন আর খবরাখবর নিয়ে সত্তর ফিরে আসার নির্দেশ দেন। দু সপ্তাহ পূর্বে খোদবায় হযরত আদি বিন আবি জাগবার স্মৃতিচারণে এই ঘটনার উল্লেখ এসে গেছে। যাদেরকে প্রেরণ করা হয়েছে তারা ছিলেন হযরত বাসবাস এবং হযরত আদি বিন আবি জাগওয়া। যখন তারা সংবাদ সংগ্রহের জন্য বদরের প্রান্তরে পৌঁছেন তখন হযরত বাসবাস এবং আদি বিন আবি জাগওয়া পার্শ্ববর্তী একটি টিলায় নিজেদের উটকে বসিয়ে নিজেদের মশক নিয়ে কূপ থেকে পানি ভরেন এবং সেখানে পানও করেন। সে সময় তারা সেখানে দুজন মহিলাকে কথা বলতে শুনেছেন যারা কোনো কাফেলার আগমন সম্পর্কে আলোচনা করছিল। সেখানে অপর এক ব্যক্তিও দাঁড়িয়েছিল। যাই হোক, তাদের উভয়ে ফিরে আসেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজন মহিলার পারস্পরিক আলাপচারিতা সম্পর্কে অবহিত করেন যে তারা এভাবে এক কাফেলার আগমন সম্পর্কে কথা বলছিল। যে ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল তার নাম ছিল মাজদি, এ কথা আমি পূর্বে উল্লেখ করেছি। ঐতিহাসিক লেখেন যে পরবর্তী প্রভাতে আবু সুফিয়ান সেখানে পৌঁছে, ততক্ষণে কাফেলাও সেখানে পৌঁছে যায়। সে মাজদিকে জিজ্ঞেস করে যে হে মাজদি, তুমি কি এমন কোনো ব্যক্তিকে দেখেছ যে এখানে গুপ্তচর বৃত্তির জন্য এসে থাকবে? একই সাথে সে এটিও বলে যে যদি তুমি আমাদের কাছে কোনো কথা গোপন করো তাহলে কুরাইশ কখনো তোমার সাথে কোনো সন্ধি করবে না। মাজদি অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়েছিল সে বলল, খোদার কসম, আমি এখানে এমন কোনো ব্যক্তিকে দেখিনি যাকে আমি চিনি না। এখানে তোমার এবং মদিনার মাঝে কোনো শত্রু নেই, আর কেউ থাকলে সে আমার দৃষ্টি এড়াতে পারত না, আর আমিও তোমার কাছে গোপন রাখতাম না বা গোপন করতাম না। অবশ্য আমি দুজন আরোহীকে দেখেছিলাম, তারা এখানে যাত্রা বিরতি দিয়েছিল আর সেই জায়গার দিকে ইঙ্গিত করে যেখানে হযরত বাসবাস এবং হযরত আদি থেমেছিলেন এবং নিজেদের উট বসিয়েছিলেন। সে বলে যে তারা এখানে নিজেদের উট বসিয়ে পানি পান করেছিল এবং এরপর এখান থেকে প্রস্থান করে। আবু সুফিয়ান সেই জায়গায় আসে যেখানে উভয় সাহাবী উট বসিয়েছিলেন এবং তাদের উভয়ের উটের গোবর নিয়ে সে বিশ্লেষণ করতে থাকে, অর্থাৎ তার জানার ঔৎসুক্য ছিল আর চেনার জন্য, তাই গোবর ভেঙে দেখা আরম্ভ করে। ভাঙার পর উটের গোবর থেকে খেজুরের আটি বের হয়। তখন আবু সুফিয়ান বলে যে খোদার কসম, এটি মদিনাবাসীদের উটের খাবার, এরা সেখান থেকেই এসেছে। এরা উভয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং মোহাম্মদ আসলামের সাথী ও গুপ্তচর ছিল, অর্থাৎ যে দুই ব্যক্তি এসেছিল তারা মদিনা থেকে এসেছিল আর এরা গুপ্তচর। উটের গোবর দেখেই আমি বুঝতে পেরেছি যে তারা এখানে কেন এসেছিল। সে বলে যে আমার মনে হয় তারা খুব কাছেই কোনো জায়গায় রয়েছে। এরপর সে খুব দ্রুত সেখান থেকে কাফেলা নিয়ে যাত্রা করে। সে যুগেও সেসব আরবের গুপ্তচর বৃত্তির এটি রীতি ছিল আর কোনো তত্ত্বে উপনীত হওয়ার গভীর দক্ষতা ছিল। বদরের যুদ্ধ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান্নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের উপকণ্ঠে পৌঁছেন তখন কোন একটি ধারণার বশবর্তী হয়ে, যার উল্লেখ ইতিহাসে নেই, তিনি হযরত আবু বকর সিদ্দিককে নিজ বাহনের পেছনে বসিয়ে ইসলামী বাহিনী থেকে কিছুটা সামনে এগিয়ে যান। তখন তার সাথে এক বয়োবৃদ্ধ মরুবাসীর দেখা হয়। তার সাথে আলাপচারিতায় তিনি জানতে পারেন যে কুরাইশ বাহিনী তখন বদরের খুব কাছে এসে গেছে। তিনি এই সংবাদ শুনে ফিরে আসেন আর হযরত আলী, জুবাইর বিন আল আওয়াম এবং হযরত সাদ বিন ওয়াকাসকে খবরাখবর সংগ্রহের জন্য অগ্রে প্রেরণ করেন। অপর এক রওয়ায়েত অনুসারে যাদের প্রেরণ করা হয়েছে তাদের মাঝে হযরত বাসবাসও ছিলেন। প্রথমে তারা গিয়েছিলেন কাফেলার সংবাদ আনার জন্য, আর এখন যখন জানা যায় যে সৈন্যবাহিনী আসছে তখন সেই সৈন্যবাহিনীর সংবাদ আনার জন্য তাদেরকে পাঠিয়েছেন, যাদের মাঝে ইনি অন্তর্ভুক্ত ছিলেন। তারা বদর উপত্যকায় পৌঁছে হঠাৎ দেখেন যে মক্কার কিছু লোক একটি ঝর্ণা থেকে পানি ভরছে। সাহাবিরা তাদের উপর হামলা করে তাদের মধ্য থেকে একজন হাফসিকৃত দাসকে বন্দী করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে মগ্ন ছিলেন। সাহাবিরা যখন দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে ব্যস্ত, তখন তারা নিজেরাই স্বীকৃত দাসকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করে যে আবু সুফিয়ানের কাফেলা কোথায়। এই হাফসীকৃত দাস যেহেতু সেই সৈন্যদলের সাথে এসেছিল যারা বদরের যুদ্ধের জন্য আসছিল, কাফেলা সম্পর্কে তার জানা ছিল না, কাফেলা সম্পর্কে সে অনবহিত ছিল। সে উত্তরে বলে, আবু সুফিয়ানের কথা আমি জানি না, অবশ্য আবুল হেকম অর্থাৎ আবু জাহাল, উদ্বা, সাইবা এবং উমাইয়ারা এই উপত্যকার অপর প্রান্তে অবস্থান করছে। সাহাবিরা শুধু কাফেলার কথা জানতেন, তাদের ধারণা শুধু এটি ছিল আর তাদের মন মস্তিষ্কে এই কথাই বিরাজমান ছিল, তাই তারা ধরে নিয়েছে যে এই হাফসি গোলাম মিথ্যা বলছে আর জেনে শুনে কাফেলার খবর গোপন করতে যায়, যে কারণে কেউ কেউ তাকে প্রহার করে এবং উত্তম মধ্যম দেয়। কিন্তু মার্খে সে ভয়ে বলতো যে ঠিক আছে বলছে, কিন্তু ছেড়ে দিলে সে আবার পূর্বের কথাই বলতো যে আবু সুফিয়ানের কথা আমি জানি না, অবশ্য আবু জাহাল একটি বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে আর তারা নিকটেই রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা শুনে দ্রুত নামাজ শেষ করে সাহাবীদেরকে প্রহার করা থেকে বিরত করেন এবং বলেন যে সে যখন সত্য বলে তখন তোমরা তাকে প্রহার করো আর মিথ্যা বলা আরম্ভ করলে ছেড়ে দাও। এরপর তিনি একান্ত কোমলভাবে তাকে জিজ্ঞেস করেন যে সেই সৈন্যবাহিনী এখন কোথায়। সে বলে যে এখন সম্মুখবর্তী টিলার পেছনে আছে। তিনি জিজ্ঞেস করেন তাদের সংখ্যা কত। সে বলে অনেক, কিন্তু সঠিক সংখ্যা আমি জানি না। তিনি বলেন যে আমাকে একথা বলো যে তাদের খাবারের জন্য প্রতিদিন কয়টি উট জবাই করা হয়। সে বলে যে দশটি, দশটি উট কাফেলার জন্য জবাই হয়, সাজ সরঞ্জাম ছাড়াও পানাহারের জন্য এ পরিমাণ জিনিসপত্র নিয়ে এসেছে। তিনি শাসন সাহাবিদের প্রতি মনোযোগ নিবদ্ধ করে বলেন যে দশটি উট জবাই হয়, এর অর্থ হল 1000 মানুষ তাদের সাথে এসেছে আর বাস্তবেও এত সংখ্যক লোকই ছিল। এরপর যে সাহাবের স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত সালেবা বিন আমর আনসারী। হযরত সালেবার সম্পর্ক ছিল বনু নাজ্জার গোত্রের সাথে। তার মায়ের নাম ছিল কাফসা, যিনি প্রসিদ্ধ কবি হযরত হাসান বিন সাবিতের বোন ছিলেন। হযরত সালবা বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। তিনি সেসব সাহাবিদের একজন ছিলেন যারা বনু সালেবার বা বনু সালেমার মূর্তি বা প্রতিমা ভেঙেছিল। হযরত উমরের খেলাফতকালে জিসরের যুদ্ধের সময় তার মৃত্যু হয়েছে। জিসরের যুদ্ধ 14 হিজরিতে হয়েছে, কিন্তু মতান্তরে যেমন তাবরির মতে 13 হিজরিতে হয়েছে। এই যুদ্ধ ইরানিদের সাথে হয়েছিল। এই যুদ্ধে উভয় পক্ষ অর্থাৎ হযরত আবু উবায়দার নেতৃত্বে ইসলামী বাহিনী আর বাহমান জাজেবিয়ার নেতৃত্বে ইরানি বাহিনী ফোরাত নদীর তীরে মুখোমুখি হয়েছিল। আর নদী অতিক্রম করে যুদ্ধ করার জন্য একটি জিসর বা পুল বানানো হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকে এটিকে জিসরের যুদ্ধ বলা হয়। কারো কারো মতে হযরত ওসমানের খেলাফতকালে মদিনায় তার মৃত্যু হয়েছে। এরপর যে সাহাবের স্মৃতিচারণ হচ্ছে তার নাম হল হযরত সালেবা বিন গানামা। হযরত সালেবার নাম একটি রওয়ায়েতে সালেবা বিন আনামাও বর্ণিত হয়েছে। হযরত সালেবার মায়ের নাম ছিল জাহিরা বিনতে কায়েম। তার সম্পর্ক ছিল আনসারদের বনু সালামা গোত্রের সাথে। হযরত সালেবা সেই 70 জন সাহাবের অন্তর্ভুক্ত ছিলেন যারা আকাবার দ্বিতীয় বয়াতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি হাতে বয়াত করেছিল। তিনি যখন ইমান আনেন তখন হযরত মাআজ বিন জাবাল এবং হযরত আবদুল্লাহ বিন উনায়েস দুজনে সম্মিলিতভাবে বনু সালেমা অর্থাৎ নিজেদের গোত্রের প্রতিমা ভেঙে ফেলেন। তিনি বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন আর পরিখা বা খন্দকের যুদ্ধে হুবাইরা বিন আবি ওয়াহাব তাকে শহীদ করে। অপর এক রওয়ায়েত অনুসারে হযরত সালেবা খাইবারের যুদ্ধের সময় শাহাদত বরণ করেছেন। এরপর যে সাহাবের স্মৃতিচারণ হচ্ছে তার নাম হল হযরত জাবির বিন খালিদ। আনসারদের বনু দিনার গোত্রের সাথে হযরত জাবিরের সম্পর্ক ছিল। হযরত জাবির বিন খালিদ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরেকজন সাহাবি হলেন হযরত হারেস বিন নোমান বিন উমাইয়া, তিনি আনসারি ছিলেন। আনসারদের আউস গোত্রের সাথে হযরত হারেসের সম্পর্ক ছিল। তিনি বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং হযরত ফওয়াদ বিন জুবায়ের চাচা ছিলেন, সেফেনের যুদ্ধে তিনি হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ করেছেন। এরপর রয়েছেন হযরত হারেস বিন আনাস আনসারী, তার মায়ের নাম ছিল হযরত উম্মে শরীক আর পিতার নাম হযরত আনাস বিন রাফে। তার মাও ইসলাম গ্রহণ করেন আর মহানবী ইসলামের হাতে বয়াত করার সম্মান লাভ করেন। হযরত হারেসের সম্পর্ক আওস গোত্রের শাখা বনু আব্দে আশালের সাথে ছিল। তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওহদের যুদ্ধে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত হারেস সেই গুটিকতক সাহাবির একজন ছিলেন যারা ওহদের যুদ্ধে হযরত আবদুল্লাহ বিন জুবায়ের সাথে গিরিপথে অবিচলতার সাথে কর্তব্য পালন করেছেন এবং শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবি ছিলেন হযরত হুরায়স বিন জায়েদ আনসারি, রওয়ায়েতে তার নাম জায়েদ বিন সালেবা বর্ণিত হয়েছে। হযরত হুরায়সের সম্পর্ক ছিল খাজরাজের শাখা বনু জায়েদ বিন হারেসের সাথে। তিনি তার ভাই হযরত আবদুল্লাহর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাকে আজান সম্পর্কে স্বপ্ন দেখানো হয়েছিল। তিনি ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার ভাইকেও আজানের শব্দ সম্পর্কে অবহিত করা হয়েছিল। এরপর যে সাহাবির স্মৃতিচারণ হবে তার নাম হল হযরত হারেস বিন আসমা। হযরত হারেস বিন আসমার সম্পর্ক আনসারদের বনু নাজার গোত্রের সাথে ছিল। তিনি বেরে মৌনার ঘটনায় শাহাদত বরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারেস এবং হযরত সোহাইব বিন সিনানের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছেন। হযরত হারেস বিন আসমা বদরের যুদ্ধের জন্য মহানবী সাল্লামের সাথে যাত্রা করেন। তারা যখন আর রওহা নামক স্থানে পৌঁছেন তখন তার ভেতর আর চলার শক্তি ছিল না। মহানবী সাল্লাম তাকে মদিনা ফেরত পাঠান, কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতোই তার জন্য গনিমতের মালে অংশ নির্ধারণ করেন। অর্থাৎ কার্যত তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু একটি বিশেষ চেতনায় উদ্বুদ্ধ হয়ে বের হয়েছিলেন আর স্বাস্থ্য অনুমতি দেয়নি, বা তখন বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন যে কারণে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার সদিচ্ছা এবং উৎসাহ উদ্দীপনা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের অন্তর্ভুক্ত করেছেন। তিনি ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন। সেদিন যখন মানুষ বিক্ষিপ্ত হয়ে পড়ে হযরত হারেস অবিচল ছিলেন। হযরত হারেস মহানবী সাল্লামের হাতে মৃত্যুর শর্তে বয়াত করেন। তিনি হযরত ওসমান বিন আবদুল্লাহ বিন মুগিরা মখজুমিকে হত্যা করেন। হযরত হারেস তাকে হত্যা করেছেন আর তার সারা ছিনিয়ে নেন, অর্থাৎ তার রণপোশাক এবং রণসাজ সরঞ্জাম নিয়ে নেন, যাতে তার বর্ম, হেলমেট বা শিরস্ত্রাণ এবং তরবারে ছিল। মানুষ সেই সাজ সরঞ্জাম তাকে প্রদান করেন। মহানবী সাল্লাম যখন ওসমান বিন আবদুল্লাহর মৃত্যু সংবাদ পান তখন তিনি বলেন, সব প্রশংসা আল্লাহর যিনি তাকে ধ্বংস করেছেন। এ ব্যক্তি ভয়াবহ শত্রু ছিল এবং একজন মুশরিক ছিল। আর ওহদের যুদ্ধের দিন মহানবী সাল্লামের ক্ষতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রে পুরোপুরি সজ্জিত হয়ে এসেছিল। ওহদের যুদ্ধের দিন মহানবী সাল্লাম জিজ্ঞেস করেন যে আমার চাচা হামজা কোথায়। তখন হারেস তার সন্ধানে বের হন, তার ফিরে আসতে দেরি হয়ে যায়। তখন হযরত আলী বের হন। হযরত হারেসের কাছে পৌঁছে তিনি দেখেন যে হযরত হামজা শহীদ হয়েছেন। উভয় সাহাবি ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শাহাদতের সংবাদ দেন। হযরত হারেস বর্ণনা করেন, ওহদের যুদ্ধের দিন একটি উপত্যকা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, তুমি কি আব্দুর রহমান বিন আউফকে দেখেছো? আমি বললাম, জি হ্যাঁ দেখেছি। তিনি পাহাড়ের পাশেই ছিলেন আর তার উপর মুশরিকরা হামলা করছিল বা মুশরিক বাহিনী হামলা করছিল। আমি তাকে বাঁচানোর জন্য তার দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার দৃষ্টি আপনার উপর পড়ে, তাই আমি আপনার কাছে এসে যাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফেরেশতারা তাঁর অর্থাৎ আব্দুর রহমান বিন আউফের নিরাপত্তা বিধান করছে। অপর রওয়ায়েতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফেরেশতারা তার পাশাপাশি যুদ্ধ করছে। হযরত হারেস বলেন যে আমি আব্দুর রহমান বিন আউফের কাছে যাই। আব্দুর রহমান বিন আউফের কাছে ফিরে যাই, অর্থাৎ যুদ্ধ শেষ হবার পর তিনি আবার তার কাছে ফিরে যান। আমি দেখলাম তার সামনে 60টি লাশ পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে এদের সবাইকে কি আপনি হত্যা করেছেন? তিনি বলেন, তিনজনকে আমি হত্যা করেছি, কিন্তু বাকিদের সম্পর্কে আমি জানি না যে এদেরকে কে হত্যা করেছে। তখন আমি বললাম যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সত্য বলেছেন যে ফেরেশতারা তার সাহায্য করছে। হযরত হারেস বেরে মৌনার ঘটনায় শাহাদত বরণ করেন। যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ সাহাবিদের শহীদ করা হয়, তখন হযরত হারেস এবং হযরত আমর বিন উমাইয়া উট চড়ানোর জন্য গিয়েছিলেন। সিরাত ইবনে হিশামে এ দুজন সাহাবিকে আমর বিন উমাইয়া এবং মুনজির বিন মোহাম্মদ হিসেবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, কোন কোন কিতাবে দুজনের নাম উল্লেখ করা হয়েছে যারা উট চড়ানোর জন্য বেরিয়েছিলেন। যাই হোক, এই রওয়ায়েত অনুসারে এ দুজনেই ছিলেন। তারা যখন নিজেদের অবস্থানস্থলে পৌঁছে দেখলেন যে সেখানে পাখি বসে আছে, তারা বুঝতে পেরেছেন যে তাদের সাথীদের শহীদ করে দেয়া হয়েছে। হযরত হারেস হযরত আমরকে বলেন যে আপনার কি মতামত। তিনি বলেন যে আমার মত হলো মহানবী সাল্লামের কাছে ফিরে যাই আর গিয়ে তাকে অবহিত করি। হযরত হারেস বলেন যে আমি এই জায়গা থেকে পেছনে যাব না যেখানে মুনজিরকে হত্যা করা হয়েছে। অতএব তিনি এগিয়ে যান এবং লড়তে লড়তে শাহাদত বরণ করেন। হযরত আবদুল্লাহ বিন আবি বকর বলেন, হযরত হারেসের শাহাদতের ঘটনা ঘটেছে শত্রুদের পক্ষ থেকে লাগাতার বর্ষা বৃষ্টির কারণে, যা তার শরীরে ঢুকে যায় আর তিনি শাহাদত বরণ করেন। আল্লাহ তাআলা এসব বদরী সাহাবের পদমর্যাদা ক্রমাগত ভাবে উন্নীত।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر